দরবার তব বড়ই আলিশান গো আমার খোঁজা হয়নি কখনো বঞ্চিত ভিখারী তোমার খোঁজা আমার খোঁজা পিয়া আমার খোঁজা পিয়া।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক, উপস্থিত হয়েছি মাদ্রিদ চ্যানেলের রজব মাসের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে আমার খাজা ভারতের রাজা। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন, আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব, যা মাদানী ফুল এবং গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা হবে, তার উপর ভরপুর আমরা আমল করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত আছে। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা হুজুর পুনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদে পাক পাঠ করে, আমি কাল কিয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামের মধ্যে আমরা কিছু অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি, সেই সুবাদে আজকে আমাদের সাথে আছে আমাদের রিয়াজ ভাই। হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহি আলা কুলি হাল মাশাআল্লাহ। এবং অনেকদিন পর আমরা সালাউদ্দিন ভাইয়ের জিয়ারত করতে পারছি। হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এবং আমাদের সাথে নাত খেয়ে ইসলাম ভাই মিরহাজ ভাই আছেন, কেমন আছেন? মাশাআল্লাহ। তো মিনহাজ ভাইও আছেন, মোবালিকরাও আছেন। ইনশাআল্লাহ আজাবাজাল আজকের বিষয় সম্পর্কেও আলোচনা হবে এবং বিভিন্ন কালাম, আপনাদের অনুরোধের কালামও আমরা সামিল করার চেষ্টা করব। যেহেতু খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ট্রান্সমিশন চলছে, তো আজকের যে নির্ধারিত টপিক সেটি হচ্ছে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কারামত। তো আমরা তো এমনি কারামত এটা শুনে থাকি বা অন্যান্য আল্লাহর ওলিদের কারামতও শুনে থাকি, কিন্তু স্পেশালি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার কেমন কারামত ছিল, আর কারামত বলেই কাকে, বা কারামত সম্পর্কে কোরআন ও হাদিসে কি এসেছে, বা বুজুর্গানের দিনদের বাণী কি, ইনশাআল্লাহ আজাবাজাল আজকে আমরা মুবাল্লিগদের থেকে সে সম্পর্কে আলোচনা শুরব। আসুন আমরা শুরুতেই আমাদের মিনহাজ ভাই থেকে একটি কালাম শুরু করি, এরপর ইনশাআল্লাহ আজাবাজাল অনুষ্ঠানের সামনে দিকে অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
صلی علی رسولنا صلی علی محمد صلی علی محمد آمین মোহাম্মদ কি کیجئے موہان تو میں دربار ہے رسول عربی، تو میں دربار دایا بھنڈار ہے رسول عربی، کیجئے موہان تو مار دربار ہے رسول عربی، کیجئے موہان تو مار ہے رسول عربی، ہے رسول عربی، تو میں دربار دایا تو میں دربار دایا بھنڈار ہے رسول عربی، آمائی کا چھڑے کے نانا مدنی مدینے والے، مدنی مدینے والے، آمائی کا چھڑے کے نانا مدنی مدینے والے، صلی اللہ مدنی مدینے والے، پریم شدھا پان کراؤنا، پریم شدھا پان کراؤنا، مدنی مدینے والے، آقا مدنی مدینے والے، آمائے ایکٹو دیدر دانا مدنی مدینے والے، مدنی مدینے والے، آمائے ایکٹو دیدر دانا مدنی مدینے والے، صلی اللہ مدنی مدینے والے، حکری دوئی تمہار ٹھکانا، حکری دوئی تمہار ٹھکانا، مدنی مدینے والے، صلی اللہ مدنی مدینے والے، آمائی کا چھڑے کے نانا مدنی مدینے والے، جکھن ہوبے تومار دیدار تکھنی دے ہوبے آمار، تکھنی دے ہوبے آمار، جکھن ہوبے تومار دیدار تکھنی دے ہوبے آمار، صلی اللہ تکھنی دے ہوبے آمار، آمار স্বপনে এসোনা، আমার স্বপনে এসোনা، মদনী মদিনে ওয়ালে، সাল্লাল্লাহ মদনী মদিনে ওয়ালে، আমায় কাছে ডেকে নাও না، ছেড়ে গেছে মোর প্রিয় জন، ভুলে গেছে বন্ধু স্বজন، ভুলে গেছে বন্ধু স্বজন، ছেড়ে গেছে মোর প্রিয় জন، ভুলে গেছে বন্ধু স্বজন، সাল্লাল্লাহ ভুলে গেছে বন্ধু স্বজন، হে নবী তুমি ভুল بھولونا ہے نبی تمہیں بھولونا مدنی مدینے والے صلی اللہ مدنی مدینے والے آمی جو دیو گناہ گار تب امت آمی تمار تب امت آمی تمار آمی جو دیو گناہ گار تب امت آمی تمار صلی اللہ تب امت آمی تمار تمار چرنے رکھو نا تمار چرنے رکھو نا مدنی مدینے والے آقا مدنی مدینے والے آمائی کا چھڑے کے ناؤنا تمہیں دے بڑھوتے اوتا تمہیں دار ہوتے منورم تمہیں دار ہوتے منورم تمہیں دے بڑھوتے اوتا تمہیں دار ہوتے منورم صلی اللہ تمہیں دار ہوتے منورم آچھے کی ایمون ٹھکانا آچھے کی ایمون ٹھکانا مدنی مدینے والے صلی اللہ مدنی مدینے والے آمائی کا چھڑے کے ناؤنا مدنی والے پریم شو دھپان کراؤنا مدنی مدینے والے
مرحبا اللہ تعالیٰ مد سبائی کے پریم مصطفیٰ صلی اللہ علیہ وسلم دیا دارا دھنیہ کر دیک درشک آج کے ہم بھی نہیں پریہ خواجہ غریب نواز علیہ رحمت الرحمان کرامت نہیں تو کرامت نیے انکر منر مدد بھی پرشن جاگے جو آسل کرامت کی کرامت بولتے کچھ آنا تو ان شاء اللہ آج کے ہمیں مبالک شنب ہم شروعے ہمارے ریاض بھائی کا جب حضور کرامت کا آسلے کی کرامت بولتے کچھ آنا
الحمد للہ رب العالمین والصلاۃ والسلام علی سید المرسلین اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم کرامت آچے بدائے اپنی پرشن کرلے نہ تھکلے تو پرشن ہی اٹھت
ماشاء اللہ
شریعتر پریبھاشائے کچھ ویوہار کرا ہے ہمارے بھاشار مدد کونو اولوکک گھٹنا جدی نبیدر مادھمے گھٹے تخن تاو آبار دوٹی بشوئے رہیچے نبوتر گھوشنار پوربے جدی اولوکک گھٹنا نبی دارا ہے
جی
তাহলে তাকে ইরহাস বলা হয়
ইরহাস
আর নবুয়ত ঘোষণার পর যদি সংগঠিত হয় তাহলে তাকে মুজিজা বলা হয়
বেশক
যেমন নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এবং অন্যান্য আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু সালাম তারা নবী হয়ে কিন্তু পৃথিবীতে এসেছেন
জি
আচ্ছা কিন্তু নবুয়তের ঘোষণা যখনই আল্লাহ তাআলা যাকে যেভাবে আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো তারা সেভাবে নিজের নবুয়তের ঘোষণা করেছেন যে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম চল্লিশ বছর পরে নবুয়তের ঘোষণা করেছেন এখানে অনেকে ভুল বুঝাবুঝি হয়ে যায় অনেকে বলে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চল্লিশ বছর পরে নবী হয়েছেন মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম চল্লিশ বছর পরে নবুয়তের ঘোষণা করেছেন তো এই চল্লিশ বছর নবুয়তের ঘোষণার পূর্বে যা ওনার দ্বারা অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোদে চলতেন তো ছায়া ওনার মাথার উপরে থাকতো
জি
আচ্ছা চলার পথে দেখা দিত পাথর সালাম করত,
জি,
গাছ ছায়া দিত, ঝুঁকে যেত,
জি।
তো এই অলৌকিক ঘটনা যা নবুয়তের ঘোষণার পূর্বে হয়েছে তাকে ইরহাস বলা হয়। আচ্ছা, নবুয়তের ঘোষণার পর যখন অলৌকিক ঘটনা হয়েছে, যেমন চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, সূর্যকে ফিরিয়ে এনেছেন, তো এটাকে মুজিজা বলা হয়। সেই অলৌকিক ঘটনা যদি কোনো ওলি দ্বারা হয় তাহলে সেটাকে কারামত বলা হয়। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওলিদের অসংখ্য কারামত রয়েছে, যা আজকেও এই বিষয় যে খাজা গরিব নওয়াজের আমরা পর্যায়ক্রমে শুনবো ইনশাআল্লাহ। যেমন মৃতকে জীবিত করে দেয়া, ওলিরা যা বলে তা হয়ে যাওয়া, তো এই সকল বিষয় হচ্ছে কারামত। আচ্ছা, কোনো মুমিন দ্বারা যদি হয় তাহলে তাকে মাউনাত বলা হয়। আচ্ছা, কোনো ফাসিক ব্যক্তি দ্বারা যদি হয় তাহলে এটাকে ইস্তিদরাজ বলা হয়। ইস্তিদরাজ বলা হয়, অর্থাৎ এটি জাদু। তো কারামত যদি কোরআন এবং হাদিসকে যদি অধ্যয়ন করা হয়, তেলাওয়াত করা হয়, কোরআনকে তর্জমা তাফসির যদি পড়া হয়, তাহলে কোরআনুল করিমের মধ্যেও কারামতের ঘটনাবলি এসেছে। যদি আমরা দেখি হযরতে মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওয়ালিয়া ছিলেন, ঈসা আলাইহিস সালাতু সালামের আম্মা ছিলেন, তো উনি যেখানে অবস্থান করেছিলেন, মেহরাবে মরিয়াম যাকে বলা হয়, বাইতুল মুকদ্দাসে তিনি খেদমতে নিয়োজিত ছিলেন, তো হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম তিনি দেখতেন যে গ্রীষ্মকালের ফল শীতকালে, শীতকালের ফল গ্রীষ্মকালে দেখা যাচ্ছে,
অর্থাৎ
বেমৌসুমের ফল দেখা যাচ্ছে। তখন তিনি প্রশ্ন করলেন যে তোমার কাছে বেমৌসুমের ফল কিভাবে চলে আসে? তখন তিনি বলেন আল্লাহর পক্ষ থেকে। তো মুফাসসিরগণ বলেছেন এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত তো আছেই, কিন্তু এটা মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার এটি কারামত রয়েছে। আচ্ছা, মুফতি আহমদ ইয়ারখান নাইমি রহমতুল্লাহ তাআলা তিনি কারামত প্রসঙ্গে লিখেছেন যে ওই সকল কাজ যা ওলি দ্বারা সংগঠিত হয় তাকে কারামত বলা হয়,
জি,
তবে এর পূর্বে ওই সকল কাজ নবী দ্বারা সংগঠিত হয়েছে।
আচ্ছা,
যেটি নবী দ্বারা সংগঠিত হয়েছে পরবর্তীতে
আবার
ওলি দ্বারা সেটি সংগঠিত হয়েছে, যা নবী দ্বারা সংগঠিত হয়নি তাহলে ওলি দ্বারাও সেটি কোনোদিন কারামত প্রকাশ পায়নি। শুধু দুটি বিষয় মাত্র ওলির মাঝে এটি পাওয়া যায় না, সেটি হচ্ছে ওয়াহি আসা এবং কোরআনুল করিমের আয়াত অবতীর্ণ হওয়া, এটি নবীর জন্য বিশেষ খাস রয়েছে। তো কারামতের অস্বীকার করা যাবে না। হাদিস শরীফের মধ্যেও এই প্রসঙ্গে রয়েছে, এবং একজন অনেক বড় বিখ্যাত আলিমে দিন, তিনি হচ্ছেন ইমামে জলিল মুফতি জিন ও ইনস নজমুল মিল্লাতে ওয়াদ্দিন ওমর নাসফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বলেছেন অনেক সুন্দর কথা তিনি বলেছেন। তিনি বলেন যে ওলি আল্লাহর কারামত সত্য হক, তাই ওলিদের কারামত অস্বাভাবিক উপায় প্রকাশিত হয়, যেমন স্বল্প সময় দীর্ঘ পথ অতিক্রম করা। তো বড় বড় ইমামগণ, এমনকি আমাদের চার মজহাবের যে ইমাম, এদের মধ্যেও কারামত সম্পর্কে দ্বিমত নেই, সবার একমত যে আল্লাহর ওলিদের কারামত এটি
সত্য
রয়েছে। যখন বড় বড় মজহাবের ইমামগণ যারা মুজতাহিদ ছিলেন, যাদের কাছে দীন কোরআন এবং হাদিস ইজমা এবং কিয়াসের ইলিম ছিল যাদের কাছে, তো তারা কারামতকে মেনে নিয়েছেন, তারা বিভিন্ন পর্যায়ে কারামতকে বয়ানও
করেছেন।
তো কারামত এটি সত্য, এটি কেউ যদি অস্বীকার করে তাহলে সে গুমরা তাকে বলা হবে। এবং শুরু থেকে যুগে যুগে কারামতের বয়ান হয়েছে, কারামত সংগঠিত হয়েছে, এবং হকপন্থী যারা সঠিক আকিদা রাখে তারা কারামতকে মানে।
জি, আসলে দর্শক, কারামত এটা কোনো লোকে মুখের ভাষা নয়, এটা আসলেই কিতাব থেকে প্রমাণিত, এবং আমরা কিতাবের মধ্যেও পেয়েছি এবং শুনেও থাকি যে বিভিন্ন আল্লাহর ওলিদের মাধ্যমে কারামত প্রকাশ হয়েছে। আচ্ছা হুজুর, আপনার থেকে জানতে চাইবো যে আল্লাহর ওলি হলেই যে তার থেকে কারামত প্রকাশ হতে হবে, এটা কি আসলে মানে কতটুকু সত্য যে ইনি আল্লাহর ওলি, কারামত কেন জাহির হচ্ছে না?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ, পবিত্র রাজব শরীফ আল্লাহ তাআলা খাজা বাবা এবং মিরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে সংগঠিত হয়েছে, তিনি ছিলেন আমাদের জীবনের সমস্ত গুনাহতা ক্ষমা করে দিয়ে। আমার রিয়াজ ভাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কারামত সম্পর্কে কোরআন হাদিস দ্বারা সুন্দর আলোচনা করেছেন। আর যে বিষয়টি আপনি প্রশ্ন আকারে আমার কাছে করেছেন সেটা হচ্ছে কারামত কোন বলি থেকে প্রকাশ, এটা কি জরুরি কিনা? এটা জরুরি না, এটা আবশ্যক না। কার যেটা মুজিজা বিষয় আছে, এটা মুজিজা বলেন, যেগুলি আমার রিয়াজ ভাই বললেন, এগুলি সবই একই, কিন্তু এক একজন থেকে এক এক ধরনের। যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা হয় এটাকে কুদরত বলা, যেমন আম্বিয়া কেরামের ব্যাপারে যেগুলি বলা হয়েছে নবুয়তের আগে পরে, এগুলো হচ্ছে যেগুলো স্বাভাবিক, সংগঠিত হয় না স্বাভাবিক, বিপরীত এগুলো। এটা যেহেতু আম্বিয়া কেরাম আলাইহিম রিদওয়ান, এরা এদের উপর ইমান আনতে হবে, এদের প্রত্যেকটা বিষয়ের উপর তাদেরকে, যাদের নবুয়তের উনি দাবিদার এবং উনি নবী হিসেবে দাবি করা আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে, এবং এই দাবিটা দুনিয়ার মানুষকে মেনে নেওয়া এটা অত্যন্ত জরুরি, এবং না নিলে সেটা বেঈমান এবং কাফের। অমুসলিম যেটা এবং মুসলিম দুটোর মধ্যে যে পার্থক্য সংঘটিত সেটা হচ্ছে নবীর, এটা দলিল হিসেবে আল্লাহ তাআলা দলিল হিসেবে আসেন। এই জন্য সমস্ত নবীদের জন্য কি মুজিজা, এটা দেখাতেই হবে এবং এটা নবুয়তের দলিল। কিন্তু কোনো ওলির জন্য কারামত সংগঠিত করানো এটা জরুরি না, কারণ ওলি তো ওলি দাবি করতে পারে না আমি যে ওলি হয়েছি। এমনকি কিতাবের মধ্যে রয়েছে যে এটা একতলাপ, যে একজন ওলি সে কি ওলি কিনা এবং সে আগে সে কি জানে কিনা। তো অনেকে বলছে, অনেকে জানে না যে উনি নিজে ওলি, আবার অনেকে লিখেছেন সেটার প্রমাণও দিয়েছেন, দলিলও দিয়েছেন যে অনেকে জানেন, কারণ ফরাইজের উপর আমল করা, শরীয়তের উপর আমল করা বাহ্যিকভাবে এবং রুহানিভাবে যে বিভিন্ন বিষয় তাই করার মাধ্যমে, এটা তার মধ্যে যে নূরানিয়াত এবং হাকিকে আল্লাহ তাআলার হাকিকত প্রকাশ পায় এটার দ্বারা উনি নিজে বুঝতেই পারেন। যেমন গোসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে, মানে আপনি ওলি হয়েছেন এটা কখন থেকে জানতে পারেন? তো উনি বলেছিলেন যে আমি যখন মক্তবে যেতাম আমাদের জন্য ফেরেশতারা আওয়াজ আসতো গাইবে যে আল্লাহর বলির জন্য রাস্তা করে দেন। তো আল্লাহর বলি হওয়ার জন্য কারামত কি জরুরি নয়? এবং এটা কারামত এবং ইস্তেদরাজ যে দুইটা শব্দ বলেছেন, ইস্তেদরাজের মধ্যে ফখর থাকে, গৌরব থাকে, কারণ সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের, এটা তো আল্লাহ তাআলার কুদরত ছাড়া, আল্লাহ তাআলার সামর্থ্য ছাড়া কেউ কিছু করতে পারে না। তো এই কেন করতে পারলো? সে ফাসিক, সে অমুসলিম, সে আল্লাহ তাআলার নাফরমানি করে, তার মধ্যেও কেন স্বাভাবিকের বিপরীত করে?
দুইটির মধ্যে দুইটি বিষয় পাওয়া যায়। ওলিরা যখন কারামত তারা দেখায় কোনো কারণে, কারণবশতই হয়
জি,
তো তারা এই কারামত দেখিয়ে নিজের সত্তাকে কিন্তু মানায় না, আল্লাহ তাআলার কুদরতকে বুঝায়
জি।
আর জাদু যারা দেখায় তারা ওই জাদুর মাধ্যমে নিজের সত্তাকে বোঝাতে চায় যে আমি কিছু রয়েছে।
কোরআনের পাকের মধ্যে আছে না যে কারামতের ব্যাপারে আল্লাহর বলে যে আসিফ বিন বারকিয়া রাদিয়াল্লাহু তাআলা, উনি যে আসিফ বিন বারকিয়া, উনি সুলাইমান আলাইহিস সালামের হাওয়ারি ছিলেন, অর্থাৎ সাহাবি। তো রানী বিলকিস যে সিংহাসন নিয়ে এসেছেন, তো জিনে বলেছিল কিন্তু আসিফ বিন বারকিয়া চোখের পলকের মধ্যে নিয়ে এসেছেন। এটার পর উনি কি শব্দ বলেন? হাজা মিন ফাদলি রাব্বি, এটা আল্লাহ তাআলার অনুগ্রহে দয়া হয়েছে। তো কারামতের জন্য যারা কারামত প্রকাশ পায় তারা আল্লাহ তাআলাকে ভয় পায়,
তাদের মাঝে বিনয় চলে আসে,
বিনয় চলে আসে এবং তাদের অন্তরে ভয় থাকে আমার এটার দ্বারা নাকি আল্লাহ তাআলা আমাদেরকে ঢিল দিচ্ছেন, বা এটার দ্বারা ওরা আখিরাতের ভয় নাই। কিন্তু যারা ইস্তিদরাজ করে তাদের মধ্যে এটার মধ্যে কি আছে? অহংকার, তারা আমি পারছি, এটার মধ্যে তাদের অহংকার করে তাদেরকে এমন ঢিল দেওয়া হয় তারা আরো কুফুরের মধ্যে কি হয়ে যায়।
আচ্ছা হুজুর, এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে মানে যেগুলাই আমরা আলোচনা করছি এগুলো তো অলৌকিক বিষয়, ঠিক আছে? তো মনে অনেক সাধারণ মানুষের মনে প্রশ্ন আসে যে এ এটা করতে পারছে কেন, আর আমি যাচ্ছিও, মানুষ কিন্তু ওদিকে ঝুঁকছেও, যারা ইস্তিদরাজের দিক দিয়ে মানে করছে যে জিনিসগুলো ওদিকে মানুষ ঝুঁকছে কেন? না, নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে, না হলে করছে কিভাবে? তো আমরা আপনারা মানে চ্যানেল দর্শকদের উদ্দেশ্যে কি পয়গাম দিবেন? আসলে মানুষ কোন দিকে ঝুঁকবে বা বুঝবে কিভাবে যে এর কাছে যাওয়া উচিত বা এর কাছে যাওয়া উচিত নয়?
আসলে আমরা যারা রয়েছে সাধারণ মুসলমান, আমাদের দেখা উচিত যার মাধ্যমে অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে
জি,
সে কোন পর্যায়ে, তার মাঝে কি তাকওয়া রয়েছে, পরহেজগারি রয়েছে, ফরাইজের আদায়গি রয়েছে কিনা, সে শরীয়ত সম্মত ব্যক্তি কিনা, একজন লোক যার কথাবার্তার মধ্যে অশ্লীলতা চলে আসছে, নামাজের কোনো ঠিক ঠিকানা নেই, শরীয়তের কোনো তার কাছে শরীয়তের কোনো তার কাছে মর্যাদা নেই মাজাল্লাহ, তো এরকম ব্যক্তির কাছে একটি অলৌকিক ঘটনা দেখে আমি ঝুঁকে পড়লাম, এরকম হওয়া উচিত নয়। এই বিষয়ে আমাদের জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। বলা হয়েছে কেউ যদি বাতাসে উড়ে দেখায় বা পানিতে চলে দেখায় তাকে ওলি মনে করে নিয়ে না। শরীয়তের উপর কতটুক তার আমল আছে, সুন্নতের উপর কতটুক আমল আছে, এই বিষয়টি দেখতে হবে। আচ্ছা, কারামত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওলিদের দ্বারা সংগঠিত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত এটি হতে থাকবে। বলা হয়েছে আল্লাহ তাআলা নিজের ওলিদেরকে কারামত দ্বারা সজ্জিত করেছেন। আল্লাহ তাআলা নিজের ওলিদেরকে কারামত দ্বারা সজ্জিত করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন কাউকে প্রিয় বানিয়ে নেন, তো বলা হয়েছে সে দেখে কিন্তু পাওয়ার থাকে আল্লাহর পক্ষ থেকে, সে শুনে পাওয়ার থাকে আল্লাহর পক্ষ থেকে, সে চলে পাওয়ার থাকে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য হাদিস শরীফে আসছে আল্লাহ তাআলার কিছু বান্দারা এমন রয়েছেন তাদের মুখ থেকে যখন কোনো কথা বের হয়ে যায় আল্লাহ তাআলা সেটিকে বাস্তব করে দেন,
আল্লাহু আকবার,
সেটিকে
বাস্তব করে দেন,
বাস্তব করে দেন। যেমন খাজা খাজগান খাজা করিম নওয়াজ রহমতুল্লাহ তাআলার কারামত সম্পর্কে আজকে বিষয় যেহেতু, তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা এর জন্ম থেকে দুনিয়া থেকে জাহেরি পর্দা পর্যন্ত আজও এই গোটা জীবন ওনার কিন্তু কারামত পরিপূর্ণ, গোটা জীবন কিন্তু কারামত পরিপূর্ণ। খাজা খাজগান খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা নিঃসন্দেহে আল্লাহর ওলি। একবার তিনি মক্কাতুল মুকাররমায় কাবাতুল্লাহ শরীফের সামনে বসে ইবাদতরত ছিলেন, তো অদৃশ্য থেকে আওয়াজ আসলো, মঈনউদ্দিন আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এবং তোমাকে আমি নিজের প্রিয় বানিয়ে নিয়েছি, চাও তুমি যা চাবে আজকে সেটাই তোমার জন্য কি কবুল করা হবে। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তার বললেন যে মাওলা, বান্দার জন্য এর চেয়ে বড় চাওয়া পাওয়ার কি হতে পারে যে তুমি আমাকে নিজের প্রিয় বানিয়েছ, তবে যেহেতু তুমি বলেছো চাওয়ার জন্য তো আল্লাহ আমার মুরিদ যারা হবে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে এটাই অদৃশ্য থেকে আওয়াজ আসলো যে কিয়ামত পর্যন্ত যারা তোমার মুরিদ হবে তাদেরকে ক্ষমা করে দিলাম। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খাজায় খাজগান খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলাকে প্রিয় বানিয়েছেন। আচ্ছা, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা যখন মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন সালাম আরজ করলেন, সালামের জবাব তিনি পেলেন। আচ্ছা, ভারতে যাওয়ার অনুমতি কিন্তু মদিনাতুল মুনাওয়ারা থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেই দেওয়া হলো, উনি ভারতে আসলেন। এই জন্য খাজা গরিব নওয়াজের একটি উপাধি হচ্ছে আতায়ে রাসূল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন ওনাকে। আচ্ছা, যখন আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধি হয়ে তিনি যখন আসলেন, তো নিঃসন্দেহে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তাকে ওই সকল অসাধারণ ক্ষমতা দান করা হয়েছে যা স্বাভাবিক কোনো মানুষের মাঝে সেটি দেখা
যায় না,
যায় না। বিদায় খাজায় খাজগান খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার ব্যাপারে আসছে, ওনাকে যখন ভারতের যাওয়ার জন্য হুকুম করা হলো তখন তিনি ভারত সম্পর্কে সে সময় অবগত ছিলেন না। তখন তিনি আরজ করলেন যে আমি ভারত যে যাব, তো ভারতের অবস্থা দিই এবং রুট আমি তো চিনি না। তখন ওনাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হলো, পুরো ভারতটাই দেখানো হলো, তো তিনি সে বিষয়টি কিন্তু জানতে পারলেন যে এখানে জাদুর প্রচলন বেশি, জাদুর প্রচলন
বেশি
বেশি। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে অনুমতি প্রদান করা হোক আমি যেন প্রকাশ্যে কারামত দেখিয়ে আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহর ওয়াহদানিয়তের দিকে যেন ডাকতে পারি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকেও তাকে এই ক্ষমতা দান করা হয়েছে। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা যে কথা আমি বললাম যে আল্লাহ তাআলার কিছু বান্দা এমন রয়েছে মুখ দিয়ে যা বের করে সেটাই আল্লাহ তাআলা বাস্তব করে দেন। একবার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার দরবারে এক মহিলার ছেলেকে, সেই আজমেরের হাকিম যিনি ছিলেন বাদশাহ যে ছিল, তো সে তার ছেলেকে ফাঁসি সে দিল বিনা কারণে। তো হাকিমের পক্ষ থেকে তার মহিলার কাছে বার্তা আসলো যে তোমার ছেলেকে ফাঁসি দেওয়া হয়েছে, নিজের ছেলের মৃতদেহ এসে নিয়ে যাও। তো সে ওই হাকিমের কাছে না গিয়ে তিনি কোথায় গেলেন, খাজা গরিব নওয়াজের দরবারে। তো পূর্বের কারের লোকের আকিদা এটা ছিল যে আল্লাহর ওলিদের দরবারে অনেক কিছু হতে পারে। তো তিনি গিয়ে যখন বললেন যে হুজুর এই এই ব্যাপার এবং বিনা কারণে আমার ছেলেকে ফাঁসি দেয়া হয়েছে, তো খাজা গরিম আওয়াজ রহমতুল্লাহ তাআলা তাকে বললেন যে তোমার ছেলের মৃতদেহের কাছে আমাকে নিয়ে চলো। এখন যে গেলেন, যদি উনি যদি নাই জানতেন যে আমার ক্ষমতা নেই তাহলে কি যেতেন? কেন গেলেন? কেন গেলেন? এই জন্য যে আমি আল্লাহর প্রিয়, আমি যা বলবো আমার আল্লাহ সেটাই বাস্তব করে দিবেন। যখন গেলেন খাজা গরিব নওয়াজ এই কথা বললেন শুধু যে যদি হাকিম তোমাকে বিনা কারণে ফাঁসি দিয়ে থাকে তাহলে আল্লাহর হুকুমে উঠে যাও।
আল্লাহ
এটি বললেন, আল্লাহ তাআলা সেটিকে বাস্তব করে দিলেন এবং তাৎক্ষণিক তার দেহের মধ্যে প্রাণ সঞ্চার হলো এবং সে বসে গেল। পুরো বিশ্বের মধ্যে এমনি কেউ খাজা গরিব নওয়াজকে মানে না, এমনি ভক্তি আর শ্রদ্ধা রাখে না। খাজা গরিব নওয়াজের হায়াতে জাহিরিতেও অনেকে অনেক কিছু পেয়েছে, আজও পাচ্ছে, কিয়ামত পর্যন্ত পাবে
মাশাআল্লাহ। আসলে আচ্ছা হুজুর, এখানে সালাউদ্দিন হুজুরের কাছে আসবো আবারও। অনেকে কারামত দিয়ে ওলিদেরকে বিচার করে যে ইনার কারামত বেশি, হয়তো বা ইনি একটু বেশি মর্যাদা সম্পন্ন, ওনার কারামত একটু মানে পড়ে যা বুঝে আর কি। তো এক্ষেত্রে আপনি কি বলবেন যে কারামত দিয়ে কি কোনো ওলিকে বিচার করা যাবে কি না?
অবশ্যই নয়, বিচার করতে হবে আমাদেরকে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক তার জীবন যাপন আছে কিনা,
জি,
এবং শরীয়তের অনুসরণ তার মাঝে কতটুকু রয়েছে। এরপর আমরা যা দেখব যে ওলে কেরামের মাঝে যেটা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, তাবেঈন, তাবে তাবেঈন, আইমে মুস্তাহিদিন, এদের মধ্যে যে আমলগুলো ছিল ওগুলো ওর মাঝে আছে কি না, এগুলো যখন থাকবে এরপর কারামত যদি প্রকাশ পায় এটা হচ্ছে স্পেশাল একটা জিনিস। কিন্তু কেরামত কারো প্রকাশ পেলে তাকে বলি মানতে হবে এবং তাকে অনুসরণ করতে হবে, এরকম তো কোনো কিতাবের মধ্যে নাই। আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে কি শরীয়তের পাবন্দ এবং সুন্নতের পাবন্দ কি।
জি বেশক বেশক,
আল্লাহ হযরতের দরবারের মধ্যে এরকম এসে বলেছিলেন যে মানে কারামত দেখার জন্য অনেকদিন পর্যন্ত দেখেন কিন্তু কোনো কারামত দেখেন না, শেষ পর্যন্ত যখন চলে গেলেন তখন কী উত্তর দিলেন যে আমার মাঝে সুন্নতের খেলাফ কোনো কিছু পেয়েছেন কেন? যদি না পেয়ে থাকেন এটাই তো বড় কারামত। যে ইস্তেকামত কোনো আমলের উপর ইস্তেকামত থাকা মানে এটা ধারাবাহিকভাবে করা যাওয়া, এটা অসুস্থ হোক যে কোনো অবস্থায় কোনো একটা আমলের উপর যখন একজন বান্দা ইস্তেকামত থাকবে, অটল থাকবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কামত। যে রিয়াজ ভাই বললেন যে আকাশের উপর আকাশে চলা, পানির উপর দিয়ে চলা, এগুলি তো জাদু দিয়ে করা যায়, এগুলো জাদু দিয়ে করা যায়, কিন্তু আল্লাহ তাআলার হুকুম মোতাবেক নিজের জীবনকে পরিচালনা সে করতে পারে যার উপর আল্লাহ তাআলা খাস রহমত থাকতে পারে।
জি,
গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা কারামত দেখিয়েছেন বটে, কিন্তু উনি কি শরীয়তের খেলাফ চলেছেন? উনি কি নামাজ ত্যাগ করেছেন? ওনার পুরো জিন্দগি যদি আমরা অনুসরণ, আসলে নিয়াকত ভাই বিষয়টা হচ্ছে আসলে আমরা সন্দিহান হয়ে যাই কখন, যখন আমাদের মাঝে যার আলোচনা করা হচ্ছে আল্লাহর ওলিদের আলোচনা, এটা কোরআনে পাকের এই দস্তুর, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা কাহাফ এটা পুরো আল্লাহর ওলিদের, সূরা মরিয়াম এটা আল্লাহর ওলিদের আলোচনা, এটা আল্লাহর ওলিদের আলোচনা কোরআন আছে আমরা করতেছি, কিন্তু যার আলোচনা, যার ওরস, যার দিবসগুলো আমরা পালন করি, আমরা ওইটাকে অনুষ্ঠানিকতার মধ্যে রেখেছি, ওনার জীবন থেকে আমরা কী গ্রহণ করতে পেরেছি। আজকে কারামতের কথা বলতে ওনার কারামতের মধ্যে একটা আছে যে একজন দুশ্মন ওনাকে মারার জন্য এসেছে,
জি,
ওনাকে মারার জন্য এসেছে বগলের মধ্যে কি ছুরি নিয়ে লুকিয়ে এবং ভক্ত সেজে এসেছে। তো গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাই ওনার যে আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতা বলে এটা জেনে নিয়েছেন যে কী জন্য এসেছেন। যখন একাকিত হয়েছে তোমার যে উদ্দেশ্য সেটা তো পূরণ করো, তুমি সুযোগ পেয়ে গেছো,
কোনো দেহরক্ষী নেই,
কোনো দেহরক্ষী নেই, তুমি এটা করো না। তখন এই কথা বলার সাথে তার মধ্যে যে প্রভাব পড়ল সেই প্রভাবের কারণে সে অনুতপ্ত হয়ে গেল এবং খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার কদমে পড়ে মাপ চেয়ে তওবা করে সে সঠিক পথে চলে আসলো।
মাশাআল্লাহ,
এখানে যে বিষয়টি ফুটে ওঠে যে ইসলাম ধর্ম এটা অস্ত্র দিয়ে নয়, এটা বিনয় দিয়ে এবং স্পেশাল
যেটা চরিত্রের মাধ্যমে,
উত্তম চরিত্র এবং আল্লাহ তাআলার যে স্পেশাল পাওয়ার, আধ্যাত্মিক পাওয়ার, এটা দিয়ে চলে এবং সেটা পাওয়ার জন্য শরীয়তের উপর অটল থাকতে হবে। মানুষকে ক্ষমা আর গুণ আমাদেরকে থাকতে হবে এবং মানুষকে মাফ করার, ক্ষমা করার যদি আমরা এটা থাকি, এটা আল্লাহ তাআলা তার জন্য রাস্তাকে কী করে দিবেন,
আসান করে দেন। কিন্তু আমরা ইসলাম যেদিকে যাই না কেন, ইসলামকে আমরা অন্যভাবে ফুটিয়ে তুলি, যেটা আল্লাহর বলিতে আলোচনা করতে যাই সেখানে শুধু কারামতে কারামত বলতে থাকে। কিন্তু
ওনাদের জীবনী,
ওনার যে জীবনী, ওনারা কীভাবে, এই যে উনি রিয়াজ ভাই বলেছেন যে ওনাকে যে পাওয়ার যেটা চাইবে সেটা দিবে, উনি চাইছেন কি, উনি চাইছেন কি আমার যত মরে তাদের ক্ষমা করা হোক, নিজের জন্য ছাওয়া, নিজের জন্য শুধু আমাকে দেন, আমাকে দেন, আমাকে মাফ করেন, আমাকে এটা দেন, এটা আল্লাহর বলিতে যে আপনি যে কোনো আল্লাহর বলি জীবনী পড়েন, তারা শুধু উম্মতের জন্য কান্না করছেন, উম্মতের খায়ের হয়ে, উম্মতের জন্য, যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কি কান্না করতেন, উম্মতের জন্য যে কেউ অন্য উম্মত কান্না করবে সে আল্লাহ ও রসুলের প্রিয় হবে, সে কারামত দিয়ে হোক যেটা হোক। একটা জিনিস এখানে বিষয় লক্ষ্য রাখতে হবে যে কারামত এটা কী জন্য প্রকাশ পায়, কারামত দ্বারা ইসলামের সৌন্দর্য বা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসান। যেখানে প্রশ্ন আসতে পারে যে আওলাদে রসুল না হাসানে হুসাইনে গরিব নামাজ, উনি আনাসাগরের পানিকে বদলায় নিয়ে এসেছেন, তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার আওলাদের আওলাদে আওলাদ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারামত কারবালার ময়দানের মধ্যে
জাহির হয়নি
কেন, এটা যে পারতেন না, উনিকে যদি ফোরাত নদীর পানিকে হুকুম দিলে উনি পানিকে চলে আসতেন,
আসতো,
ক্ষমতা কি খাজা বাবার বেশি না ইমাম হুসাইনের বেশি?
জি, প্রশ্ন আসে এরকম।
একটা হচ্ছে ইসলামকে রক্ষা করা, ইসলামকে প্রসার প্রসারের জন্য কারামতের প্রয়োজন, কিন্তু যখন ইসলামকে হেফাজত হয় তখন ইস্তেকামতের প্রয়োজন, তখন কারামত। দেখুন এটা কথা বলে পরীক্ষার হলে কি হয় না, এটা নকল করা যায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন আপনি এখন ইব্রাহিম আলাইহিস সালাম কত ফেরেশতা আছেন, এগুলো এখানে কি, উনি বললেন আমি কারো সাথে, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, তখন হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে, তখন আল্লাহ তাআলার উপর তাদের পরিপূর্ণ বর্ষা এটা এখানে দেখিয়ে দেন। আর কারামত কখন দেখানো হয়, কারামত ইসলামকে সৌন্দর্য বিকাশ ঘটানোর জন্য কারামতগুলো।
মাশাআল্লাহ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি রিয়াজ ভাই থেকে জানতে চাইব, সেটা হচ্ছে অনেকে আসলে তো মানাররা তো মানেই কারামত, কিন্তু এমনও কিছু মানুষ পাওয়া যায় যারা মানে না কারামতকে, তো এই ক্ষেত্রে তাদের উপর কি কোনো প্রভাব পড়ছে কি না, বা তাদের ইমানের উপর কোনো প্রভাব পড়ছে কি না, যে কারামতেরকে মানে কোনো কারামত যখন কারোর সামনে বয়ান করা হয় তখন তারা বরং কারামতকে ঠাট্টা মস্করা করছে না, স্বয়ং ওই আল্লাহর ওলিরও বিরুদ্ধাচরণ করে বসে অনেক সময়, এই ক্ষেত্রে আপনি কি বলতে চাইবেন?
দেখেন, যারা কারামতকে অস্বীকার করে, তো একটা হচ্ছে জানা অবস্থা, একটা হচ্ছে অজানা অবস্থা।
জি,
জানে না অজ্ঞতা, তাকে শেখা উচিত, জানা উচিত, আর জেনে বুঝে করা এটা তো গুমরাহি। ঠিক আছে, আলা হাজরাত রহমতুল্লাহ তাআলার একজন মুরিদ ছিলেন, তো ওনার একজন সাথী ছিল যে আল্লাহ তাআলা ওলির কারামতকে অস্বীকার করত, তো সে আলা হাজরাতের দরবারে যাচ্ছিলেন, মাহফিল আলা হাজরাতের দরবারে ছিল, তো নিজের সাথীকে বলল যে আমি আমার হুজুরের কাছে যাচ্ছি, তুমিও চলো, তো সে অস্বীকার করলো প্রথমে, তো সে তাকে মানিয়ে বলে তুমি চলো, ওখানে গেলে ভালো লাগবে, তো দুইজনেই সে রাজি হলো যাবার জন্য। তো পথের মধ্যে মিষ্টি দোকান ছিল, তো মিষ্টি দোকান দেখে তার মুখে পানি আসলো, তো তার মন চাইলো যে জিলাপি খাওয়ার জন্য, তো সে বলল যে একটু জিলাপি খেয়ে নি, তো উনি বলল যে এখন না, আগে ওদিকে যায় মাহফিলে, ওখানেও তাবারুকি বন্টন হয়, আসার পথে না হলে আমরা খেয়ে নিই।
জি,
তো যখন মাহফিলে অংশগ্রহণ করলো, আলা হাজরাত রহমতুল্লাহ তাআলার দরবারে এটি নিয়ম ছিল যারা দাড়িওয়ালা, যাদের চেহারাতে দাড়ি, তাদেরকে দুটি মিষ্টি দেওয়া হতো, এবং সৈয়দ জাদাদেরকে দুটি মিষ্টি দেওয়া হতো, আর সাধারণ লোকদেরকে একটি করে মিষ্টি দেওয়া হতো।
জি,
তো সে সময় যখন তাবারুক বন্টন হচ্ছিল, তো জিলাপি বন্টন হচ্ছিল, তো বন্টনকারী দিতে দিতে যখন ওই ব্যক্তির কাছে আসলো, তো তার চেহারাতে দাড়ি ছিল না, সৈয়দ জাদাও ছিল না, তো আলা হাজার দূর থেকে বলেন ওকে দুইটা দাও, ওকে
দুইটা
দাও। তো বন্টনকারী বলল হুজুর, যে শর্ত সাপেক্ষে দুইটা দেয়া হয়
এটা তো তার মাঝে নেই,
তার মাঝে নেই। তো আলা হাজার বলেন আসার পথে ওর মন চেয়েছিল জিলাপি খাওয়া।
আল্লাহু আকবার।
তার এই আলা হাজরত তো সেখানে উপস্থিত ছিলেন না, তো বলা হয়েছে ওলিরা অন্তরের খবর জানে কেন, আল্লাহ তাআলা নূর দ্বারা তারা দেখে। তো সে ওই তার যে একটা ধারণা ছিল কারামত প্রসঙ্গে খারাপ ধারণা, সে তওবা করলো এবং আলা হাজরাতে মুরিদ হয়ে সে বিদায় নিল। তো কারামতকে অস্বীকার করা যাবে না, যেহেতু কোরআনুল করিমের মধ্যে আল্লাহর ওলিদের কারামত এসেছে। আসিফ বিন বারখিয়াকে কি নবী, উনি তো ওলি। হাজরতে মরিয়াম রাদিয়াল্লাহ তাআলা আনহা, তিনি ওয়ালিয়া। আসহাবে কাহফ, তারা ওলি। দীর্ঘ ঘটনা তাদের কোরআনুল করিমের মধ্যে। তো কোরআনুল করিমের সঠিক জ্ঞান যদি আমরা রাখি, তাহলে কোনোদিন কারামতকে কেউ অস্বীকার করতে
পারবে না,
পারবে না। বিদায়, যারা কারামতকে মেনেছে তারা নিজের আকীদাকে হেফাজতে রেখেছে, যারা মানে নাই দেখা যায় যে ছোটোখাটো বেয়াদবিতে, কিন্তু বড় বেয়াদবিতে অনেকে পৌঁছে যায়। আজকে কারামতকে অস্বীকার করলো, কালকে ওলির ওয়েলায়েতকে অস্বীকার করবে, মাজাল্লাহ কোনোদিন নবীর নবুয়তকে অস্বীকার করে ফেলবে। তো আর এর দ্বারা ওলির ব্যাপারে বিদ্বেষ কিন্তু অন্তরের মধ্যে জন্মে যায়। আর আল্লাহ তাআলার ওলিদের বিদ্বেষ যারা রাখে, হাদিস শরীফে আমরা পড়েছি যে আল্লাহ তাআলা তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা যাদের সাথে যুদ্ধের ঘোষণা দেয়, কে পারবে সে বিজয়ী হতে? এই জন্য এই বিষয়ে তওবা করা উচিত, যদি এরকম আকীদা থাকে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দদের। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক এই ব্যাপারে প্রতারণার শিকারও হয়ে যায়, যা মনে করুন জাদুঘর বিভিন্ন নিজের এগুলা দেখে মানুষ,
এগুলো দেখে যারা আসল আল্লাহর ওলি, ইনাদের বিরুদ্ধে কিন্তু মানে একটা খারাপ, মানে ইনাদের সম্পর্কে একটা খারাপ ধারণা
জন্মে। এটা একটা যে নকল দেখলে আসলের পড়েছে, এটা একটা জিনিস বুঝতে হবে
জি,
যেটা আসল জিনিস আছে এটা যদি না থাকে কেউ নকল করতে পারবে?
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ,
নকল নবীও আছে, ছিল না ফেরাউন নম্রত, আসল নকল থাকাটা এটা দলিল হচ্ছে আসলের। তো নকলও চিন্তা হবে, যদি নকল যদি আমরা না চিনি তাহলে দুনিয়াতে আমরা দুঃখ খাবো।
যেমন ওনার ঘটনা আছে না, মাসুদ গঞ্জে শাকর রহমতুল্লাহ তাআলা, এক মহিলা এসে বলে হুজুর আমার মেয়ের বিয়ে, তো আমার কিছু সম্পদের দরকার। তো তিনি বলেন মাটি নিয়ে আসো, মাটি ঢেলা আনলো, তিনি সুরা এখলাস পরে দম করে দিলেন। তো সে মহিলা দেখে একেবারে তো সহজ আমল, এক ভাষায় গিয়ে মাটির ঢেলা একত্রিত করে সুরা এখলাস পরে দম করে মাটি মাটি রয়ে যায়। সে লাস্টে কি মানে বলে সুরা এখলাস আমিও তিলাওয়াত করলাম, হুজুরও করলো, স্বর্ণের ঢেলা হলো, আমারটা মাটি রয়ে গেল। তখন সে ফিরে এসে ওনাকে বললো হুজুর আমিও সুরা এখলাস তিলাওয়াত করলাম, দম করলাম। তখন হযরত সাইয়েদনা মাসুদ গঞ্জে শাকর রহমতুল্লাহ তাআলা তিনি বললেন যে মাসুদের মতো মুখ কোত্থেকে আনবে?
আল্লাহ আল্লাহ,
সুরা এখলাস তুমিও তিলাওয়াত করেছো কিন্তু আল্লাহর ওলিদের মুখের যে প্রভাব। তো এই বিষয়টি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি দ্বারা যে কারামত সংগঠিত হয়, তার দ্বারা কিন্তু হক প্রতিষ্ঠিত হয়। খাজায়ে খাজগান খাজা গরিব নামাজ রহমতুল্লাহ তাআলা হায়াতে জাহির পেয়েছেন 96 বছর, এর মধ্যে 77 বছর তিনি সফর করেছেন। আচ্ছা, ওনার সফরকে যদি নেওয়া হয় পুরো কারামতপূর্ণ, অনেক অলৌকিক ঘটনা তার দ্বারা কিন্তু সংগঠিত হয়েছে সফরের মধ্যেও। তিনি যখন গেলেন বাগদাদ শরীফের মধ্যে, তো বাগদাদ শরীফের মধ্যে তিনি ছিলেন, অবস্থান করলেন, তো ওনার কাছে 7 জন অগ্নি পূজারি আসলো। তো অগ্নি পূজারির দিকে যখন বিলায়েতের চোখ দিয়ে দেখলেন এবং তাদেরকে বললেন যে তোমরা অগ্নি পূজা কেন করো? তো তারা বললো এই জন্য যে কিয়ামতের দিন আমাদেরকে জ্বালাবে না। তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা বললেন যে আগুন তাদেরকে পোড়াবে না, তাদেরকে জ্বালাবে না, যে আগুনের স্রষ্টাকে যারা মেনেছে, তার একত্ববাদকে মেনেছে, আগুন তাদেরকে জ্বালাবে না। তো তাৎক্ষণিক তারা কি বলল যে আপনি তো আল্লাহ তাআলার একত্ববাদকে মানেন, আল্লাহ তাআলার বান্দা, হ্যাঁ আপনাকে কি জ্বালাবে না? তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা বললেন যে আগুনের এত সাহস, মঈনুদ্দিনের শরীর কি আমার জুতাকে জ্বালাতে পারবে না? ওদের সামনে আগুন সামনেই ছিল, আগুনকে বললেন হে আগুন, এটি মঈনুদ্দিনের জুতা। তো আগুন কি কথা শুনে?
সেটা
আগুনের কি কান আছে? তবে আল্লাহ তাআলার ওলি যারা
যদি আমরা মনে করি তাহলে তো এগুলো কিছুই না।
হ্যাঁ, তো আল্লাহর ওলি যারা হয় এ সকল বিষয় তাদের ক্ষমতার আন্ডারে থাকে। তিনি বললেন, দেওয়ার সাথে সাথে আগুন
নিভে গেল।
তার এই কারামত দেখে, তারা খাজা গরিব নওয়াজ এর কারামত দেখে 7 জনই কালিমা পড়ে মুসলমান হলো। আচ্ছা, মুসলমান যখন হলো, বলা হয় যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা ওই 7 জনকে নিজের সাথে থাকার অনুমতি প্রদান করলেন, আর 7 জনকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বিলায়েতও দান করলেন। সঙ্গে আল্লাহ তাআলা বিলায়েতও দান করলেন। একজন কবি বলেছেন না, আল্লাহ আল্লাহ কিয়ে জানে সে আল্লাহ না মিলে আল্লাহ ওয়ালে হে যে আল্লাহ সে মিলা দেতে 90 লক্ষকে আল্লাহর সাথে খাজা গেন নওয়াজ মিলিয়ে দিয়েছে।
বেশক আসলে আসলে দর্শক আল্লাহ তাআলার ওলিদের কারামত সত্য এবং এগুলোর উপর বিশ্বাস স্থাপন আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ আজওয়াজাল। আমার খাজা পিয়া আলী রহমাতুর রহমানের কারামত সম্পর্কে আমরা আরও শুনবো, আমাদের প্যাকেজ আছে, আসুন আমরা সেই প্যাকেজটি দেখে নিই ইনশাআল্লাহ আজওয়াজাল।
গরিবে নওয়াজের মোবারক অভ্যাসগুলো, তিনি রহমতুল্লাহ আলহী নিজের প্রতিবেশীদের অনেক খেয়াল রাখতেন, তাদের খবর রাখতেন, যদি কোনো প্রতিবেশীর ইন্তেকাল হয়ে যেত তো তার জানাজার সাথে অবশ্যই তশরিফ নিয়ে যেতেন, তার দাফনের পর যখন লোকেরা চলে যেতেন তো তিনি একাই তার কবরে উপস্থিত থেকে তার জন্য মাগফিরাত ও নাজাতের দোয়া করতেন। তাছাড়া তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতেন, তাদের সান্ত্বনা দিতেন, তার উদারতা, দানশীলতা, চারিত্রিক আখলাক এবং অন্যান্য বৈশিষ্ট্যের প্রতি প্রভাবিত হয়ে অন্যান্য মানুষ উত্তম চরিত্রের অধিকারী এবং ভালো গুণের অধিকারী হয়ে যেতেন। আর দিল্লি থেকে আজমির সফরের মাঝে প্রায় 90 লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম প্রতিবেশীদের হক বর্ণনা করেছিলেন, সাহাবায়ে কেরাম কিছুটা এমন আরজ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম অধিক হক বর্ণনা করলেন, আমাদের সন্দেহ শুরু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সম্পদের অংশীদার না বানিয়ে দেন তাদেরকে। রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায় যে প্রতিবেশী বলে যে তুমি ভালো তাহলে তুমি ভালো, যদি বলে তুমি ভালো নাও তাহলে তুমি ভালো নাও। চিন্তা করুন, প্রতিবেশী কি আমাদের উপর সন্তুষ্ট? ইসলাম প্রতিবেশীর হক বর্ণনা করেন, তারপরে জানা যায় যাওয়া, খাজা গরিবে নওয়াজ, তার পরিবারকে সান্ত্বনা দেয়া, এইসব আমাদের উত্তম ব্যক্তি হওয়ার দাওয়াত দিচ্ছে। আমাদেরকে তাদের দুঃখে পাশে থাকা উচিত, জানা যায় অংশগ্রহণ করা উচিত, অসুস্থদের সেবা করা উচিত, দেখা উচিত, এটা সুন্নত সওয়াবও, অন্তর্খুশি করা আর মহাব্বত প্রসারের মাধ্যমও বটে। আর খাজা গরিবে নওয়াজ মহাব্বতের মাধ্যমে দীন ইসলাম প্রচার করেছেন, তিনি যুদ্ধ করেননি, তিনি তলোয়ার বের করেননি। এটি অনেক একটি মিথ্যা প্রচারণা যে সারা পৃথিবীতে ইসলাম তলোয়ারের মাধ্যমে প্রসার লাভ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের জীবনী থেকে আউলিয়া কিরামের জীবনী পর্যন্ত আপনি স্টাডি করে নিন, লাখো কোটি মুসলমান হয়েছে মহাব্বতের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, উদারতার কারণে, উত্তম চরিত্রের কারণে। যদি আপনি আজও কাউকে আপন বানাতে চান, আসলেই দিনের কাজ করতে চান, নিজের মধ্যে নম্রতা সৃষ্টি করুন, মুচকি হাসি শিখুন, ভালোবাসা দিতে শিখুন, মানুষ আপনার নিকটে আসবে। যদি কাউকে কোনো কথা মান্য করাতে হয় তো ভালোবাসা দিয়ে বলুন, লড়াই সমস্যার সমাধান নয়। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির ধৈর্য অনেক সুন্দর ছিল, যদি তাকে কেউ কোনো কঠিন কথা বলে দিত তো তিনি রহমতুল্লাহ আলাইহ রাগ করতেন না, বরং সে সময়ে উত্তম চরিত্র ভালো ব্যবহার করতেন আর ধৈর্য ধারণ করতেন, বরং এমন মনে হতো যে তিনি সে খারাপ কথা শুনেননি।
মাশাআল্লাহ, আমরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির সম্পর্কে খুব সুন্দর আলোচনা শুনলাম ইনশাআল্লাহ আজওয়াজাল। আমরা খাজা গরিবে নওয়াজ আলী রহমাতুর রহমানের কারামত সম্পর্কে আরও জানবো, কিছু সোশ্যাল মিডিয়ার দর্শকের মেসেজ আছে সেগুলো একটু পড়ে নেই। জয়নুল ভাই আছেন, মাশাআল্লাহ লিখেছেন, নূর হোসেন মিন্টু ভাই উনি ইপিজেড থেকে আছেন, উনি বলছেন নাচ শোনার জন্য, নাচ শোনানোর জন্য। জাহিদ ভাই আছেন আমাদের সাথে, হাসনাইন ভাই আছেন সৈয়দপুর থেকে, বলছেন খুব সুন্দর অনুষ্ঠান। এরপর একজন দর্শক লিখেছেন যে খাজা গরিবে নওয়াজ আলী রহমাতুর রহমানের ভারতে আসার মূল কারণ কি? এটা হয়তো আমরা আলোচনা করেই ফেলেছি, দিনের খিদমতের জন্যই উনি ভারতে এসেছেন। জি, কল চালিয়ে দিব ইনশাআল্লাহ।
আমি একটি গজল শুনতে চাই, এখন সায়েন্স তো আগমন, গজলটা শুনে দিন আমি অনেক খুশি হতাম।
মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, নেক্সট কল।
আমি ঢাকা গাজীবর্তী বলছিলাম, আমি একটি নাচের আসল শুনতে চাই, মারহাবাইয়া মোস্তফা।
মাশাআল্লাহ, মারহাবাইয়া মোস্তফা, ইনশাআল্লাহ। জি, নেক্সট কল।
আমার নাম রাব্বি হাসান, আমার বাড়ি মুন্সিগঞ্জ বিক্রমপুরে। আজকে অনুষ্ঠান থেকে আমি একটি নাচের আসল শুনতে চাই, মাদিনা মাদিনা আমাদের মাদিনা।
মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আপনি একটি কালাম শুনিয়ে দিবেন আমাদের।
থাকবে না কেন হৃদয়ে ভালোবাসান বীর আল্লাহ, ভালোবাসান বীর থাকবে না কেন হৃদয়ে ভালোবাসান বীর,
ভালোবাসা নবী, থাকবে না কেন হৃদয়ে, থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, আল্লাহ ভালোবাসা নবীর, আল্লাহ ভালোবাসা নবীর। যাব আমি থামোহে কাফেলার সাথীরা, অনুমতি পেতে দাও আমার প্রিয় কেন হৃদয়ে ভালোবাসা নবীর, আল্লাহ ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর, আল্লাহ ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। কোন শহনশাহেরা ঝুলো শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা, মারহাবা, বলো মারহাবা, বলো মারহাবা। বাদশাহেরা আজ শুভ আগমন, বলো মারহাবা, মারহাবা, বলো মারহাবা। আজ জামানা কি হলো যে রং পাল্টাছে, আজ জামানা কি হলো যে রং পাল্টাছে, আজ দুনিয়া কি হলো যে ধরন পাল্টাছে, কোন শহনশাহেরাজ হলো শুভ আগমন, বলো মারহাবা, মারহাবা, বলো মারহাবা, মারহাবা, বলো মারহাবা, বলো মারহাবা। আজ তারকারা জমিনের দিকে কেন ধাবিত, আজ তারকারা জমিনের দিকে কেন ধাবিত, আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত, কোন শহনশাহ হে রাজ রাজ লো শুভ আগমন, বলো মারহাবা, আহা, বলো মারহাবা।
সুবহানাল্লাহ তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাউদ্দিন হুজুরের কাছে যাব, খাজা গরিবে নওয়াজের আরো কারামত সম্পর্কে জানবেন ইনশাআল্লাহ।
বলাই তো হচ্ছে পুরো জীবনটা কারামত সম্পন্ন, এবং কারামত দিয়ে ইসলামের প্রসার প্রসার যেভাবে করেছেন, যদি আমরা ওনার জীবনের শুরু থেকে যদি দেখি জীবন ওনার কীভাবে পরিবর্তন হয়েছে, উনি যখন 15 বছর বয়স তখনই ওনার আব্বা জানের ছায়া ওনার থেকে উঠে গিয়েছিলেন, যে উত্তরাধিকার সূত্রে যে বাগান পেয়েছিলেন ওই বাগানের একটি কারামত সম্পর্ক ঘটনা জীবনকে পাল্টে দিয়েছে, জীবনের আমূল পরিবর্তন ওখান থেকেই শুরু, যে একজন আল্লাহর মজ্জুব বলির আগমন সেখানে
মাশাআল্লাহ,
এবং ওলির আদব। আমরা এক রকম শুনে আসছি যে কারামত শুনে এবং কারামতকে অস্বীকার করে আল্লাহর বলিদের বিদ্বেষ স্থাপন করে আল্লাহ তাআলার ক্ষোভ, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা এগুলো না করে আল্লাহর বলিদের মহব্বত যদি আমাদের অন্তরে, তাহলে একজন খাজা মঈনুদ্দিন চিশতি সানজিলি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহ তাআলা ওনাকে কত উঁচু সোপানে নিয়ে গেছেন, ইসলামের কত বড় খিদমত আর থেকে নিয়ে ইসলামের কত সৌন্দর্য বেড়েছে। ওনার এই খিদমত আদব এবং ওখানে বসিয়ে এবং ওনার খিদমত করে ভালো ভালো আঙ্গুরগুলো ভালো ভালো ফল এখানে দেওয়ার সাথে সাথে ওনা ওই বলিকে দিয়েছিলেন, ওনার থেকে একটা শুকনো রুটি টুকরো ওনাকে দিয়েছিলেন, ওইটাই আরেকটা কারামত ওনার মাঝে সংগঠিত হলো। কী সংগঠিত হয়েছে? ওটা যখন ওই রুটির টুকরা ভিতরে ঢুকলো, ওনার অন্তর থেকে দুনিয়ার যত ভালোবাসা আছে সব কি চলে গেল, এবং আল্লাহ তাআলার প্রেমের মধ্যে ওনার প্রেম যখন চলে আসলো, উনি
যে স্বাধীনতা অর্জন করার একটা উৎসাহ
জাগলো, উনি সর্বপ্রথম কি করলেন, আল্লাহর রাস্তায় সব সম্পত্তি কি করে দিলেন, দান করে দিলেন। তো আল্লাহ তাআলার মহব্বত অন্তরে আসা, এটার দ্বারা ধন সম্পদ অনেকে মনে করে আমি ইবাদত করছি, আল্লাহর ওলিদের সান্নিধ্য অর্জন করছি, এবং নিয়তটাকে কি আমার ওলির কাছে গিয়ে আমার সম্পদ বাড়বে, আমার সন্তান নয় সন্তান হবে, এগুলি হবে, এটা আল্লাহর ওলিদের দরবারে সবচেয়ে বড় পাওয়া নয়। সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আল্লাহ তাআলার প্রেম, মহব্বত, ভালোবাসা,
আখিরাতের
কামনা, আখিরাতের কামনা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কত বড় ধনী ছিলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সব কিছু বিসর্জন দিয়েছে, শেষ পর্যন্ত কিছুই তো রাখেন নাই, উনি কি গরিব হয়ে গেছেন? আল্লাহ তাআলার ওলিদের মহব্বত, ভালোবাসা যখন অন্তরের মধ্যে আসে, তখন আল্লাহ তাআলার প্রেম এখানে জায়গা করে নেয় এবং সে জায়গা করা সে দুনিয়ার মহব্বত বের হয়ে যায়। এরা আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য এমন বেকুল হয়ে যায়, তারা দুনিয়াকে লাথি দিয়ে আল্লাহ তাআলার পথে নেমে যায়, এবং ওইখান থেকে তারা এত বিশাল কারামত সম্পন্ন হয়, ইসলামের বিশাল বিশাল খিদমত তাদের তারা হয়, আলহামদুলিল্লাহ।
হয় না গরিব নামাজ হয়ে যায়,
গরিব নামাজ হয়ে যায়, সুবহানাল্লাহ। রে আজকে কত সুন্দর
নামাজ,
যারা গরিব আছে গরিবদেরকে,
খাজা গরিব নামাজ রহমতুল্লাহ তাআলা যে ওই যা বললেন, শুরু এবং এন্ড যদি দেখা হয় তাহলে 15 বছর থেকে তিনি সফরটি শুরু করলেন এবং 96 বছরে গিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। মানব কল্যাণমূলক যে কাজ উনি করেছেন, শুরু কিন্তু এটাই সূচনা, বিক্রি করে মিসকিনদেরকে দিলেন। আচ্ছা, পথে সফর করবেন, সফর খরচ তো থাকে, তবে তিনি সব কিছু কি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তায় তিনি ইয়ে করলেন, কিন্তু ওনার জীবনীতে কেউ এটি প্রমাণ করতে পারবে না কারো কাছে হাত পেতেছে।
আল্লাহ,
বরং হ্যাঁ, তার কাছে যারা হাত পেতেছে তিনি তাদেরকে দিয়েছেন। গরিব নামাজ এমনিতে বলা হয় না, খাজা গরিব নামাজ রহমতুল্লাহ তাআলা সব কিছু বিসর্জন করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা তাকে কেমন ক্ষমতা দান করলেন, বলা হয় তিনি যে জানামাজে বসতেন, খাদিম আসতো বলতো হুজুর মেহমান এসেছে, টাকার প্রয়োজন, রুপি প্রয়োজন, ভারতে যা প্রচন ছিল ওর সময়। খাজা গরিব নামাজ রহমতুল্লাহ তাআলা জানামাজের এক কর্নার উঠিয়ে দিতেন, বলতেন যত প্রয়োজন নিয়ে নাও। আচ্ছা, যত প্রয়োজন তার হাতে চলে আসতো। আজকে আমরা এটিএম কার্ড দিই, টাকা বের করি, কিন্তু যত আমাদের অ্যাকাউন্টে থাকে ততই
আসে
আসে। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার খাদিমের যখন প্রয়োজন হতো তিনি জানামাজ উঠিয়ে দিতেন, জানামাজের তলা থেকে টাকা পেয়ে যেত। আচ্ছা, জানামাজ যখন উঠিয়ে দেওয়া হতো কোনো ওখানে এটিএম বুথ নেই, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা প্রিয় হয়ে যায়, ওলি হয়ে যায়, তারা শুধু আল্লাহর মহতাজ থাকে, বাকি কারো মহতাজ তারা থাকে না, এবং মানব কল্যাণমূলক কাজ কিন্তু হাকিকতে আল্লাহর ওলিরা করেছেন, আল্লাহর প্রিয় বান্দারা করেছেন, করছেন, করতে থাকবেন। তো তাদের জীবনী দ্বারা আমাদের যে শিক্ষণীয় বিষয়, আজকে আমাদের কাছে অনেক গরিব অভাবী লোক আসে, কিন্তু দেখা যায় তাদেরকে আমরা একটা তো দেই না, দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের সঙ্গে যে আমাদের ব্যবহার, এই ব্যবহারটা কিন্তু তার মনের মধ্যে একটা মানে তার মনকে ব্যথিত করে, তার মনে আমরা কষ্ট দিই। আচ্ছা, আমরাই যখন আল্লাহর ওলিদের দরবারে যাই তখন গিয়ে আবার বলি আল্লাহর ওলির দরবারে, আপনার দরবার থেকে কেউ খালি হাতে যায় না, আপনার দরবার থেকে কেউ খালি হাতে, কিন্তু আমার দরবার থেকে সবাই যায়, তো আপনার দরবার থেকে কেউ যায় না, আমাকে দান করুন। আর আজও আল্লাহর রহমতে আল্লাহ তাআলার ওলিদের কাছে কেউ যদি আকীদত, মহব্বত, ভালোবাসা, প্রেম নিয়ে আল্লাহর ওলির দরবারে গিয়ে যদি চায়, আল্লাহ তাআলা সেই ওলির ওসিলা কিন্তু তার প্রার্থনাকে, দোয়াকে কবুল করে।
এখানে একটা বিষয় অ্যাড করতে চাইবো, যে আমরা শুধু বলছি যে আল্লাহ তাআলার ওলিদের দরবারে গিয়ে চাইতে, অনেকের মানুষের অনেক মানুষের ধারণা বা কনসেপ্ট এই যে ওনাদের কাছে কেন যাইবো, আল্লাহ তাআলা কি ডাইরেক্ট দিতে পারেন না?
নিঃসন্দেহে দিতে পারে, এর মধ্যে তো সন্দেহ নেই, কিন্তু আল্লাহ তাআলা নিজাম যে সিস্টেম বানানো হয়েছে যে মাধ্যমের মাধ্যমেই আমাদেরকে দেয়া হয়। আজও যদি আমরা কোথাও চাকরি করি তো মালিকের মাধ্যমেই কিন্তু আমরা বেতন পাই।
জি,
তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলিদের যেহেতু আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আচ্ছা কিছু স্থান এমন রয়েছে যেখানে দোয়া কবুল করা হয়। এই কিতাবের মধ্যে তিনি দোয়া কবুল যে যে স্থানে হয় তালিকা তিনি লিখেছেন, তার মধ্যে লিখেছেন আল্লাহর ওলিদের সংস্পর্শে বসে যে দোয়া করা হয় সে দোয়া কবুল হয়, আল্লাহর ওলির মাজারে বসে যে দোয়া করা হয় সে দোয়া কবুল হয়, ইভেন কি তিনি লিখেছেন খাজা গরিব নওয়াজের দরবারেও দোয়া কবুল হয়।
আল্লাহ, এটা তো কোরআন পাকের আয়াত থেকে প্রমাণিত হয় যে মরিয়ম আলাইহিস সালামের ওখানে
মেহরাবে
এবং দোয়া ওখানে করেছে, ওখান থেকে দলিল এগুলি আনছে যে উনি অন্য জায়গায় দোয়া করতে পারতেন, যেহেতু ওখানে আল্লাহ তাআলা স্পেশাল রহমত এখানে কি উনি দেখেছেন যে বেমৌসুমি ফল এখানে, তো ওখানে যখন দোয়া কবুল হয়েছে তো যারা আল্লাহর বলি ওখানে যে স্পেশাল রহমত বর্ষা।
ঔরঙ্গজেব বাদশা তিনি গেলেন না মাজারে, তো তিনি যখন উপস্থিত হলেন তো এক অন্ধ ব্যক্তিকে দেখলেন সে চোখ চাচ্ছে খাজা গরিব নওয়াজের দরবারে না, তো উনি তার ওই ডাক শুনে আওয়াজ শুনে থেমে গেলেন, জিজ্ঞেস করলেন কতদিন ধরে আপনি চাচ্ছেন, তো সে বললো অনেক দিন যাবৎ আমি এখানে আসছি, তো তিনি কি বললেন যে আমি জিয়ারতের জন্য যাচ্ছি ভিতরে, যদি আসা পর্যন্ত তোমার চোখের দৃষ্টি যদি না পাও তাহলে তোমাকে হত্যা করা হবে, এবং একজন সিপাহীও দাঁড় করিয়ে দিলেন ভিতরে গেলেন জিয়ারত করার জন্য। এখন সে ব্যক্তি বলতে লাগলো ইয়া খাজা, এতদিন তো চোখের সমস্যা ছিল এখন প্রাণ নিয়েই
প্রাণের
সমস্যা
হুমকি,
তো আসার মাত্রই কি জিয়ারত করতে কত সময় লাগে চোখের দৃষ্টি সে ফিরে পেল। ঔরঙ্গজেব বাদশা তখন তাৎক্ষণিক তাকে বললেন এতদিন তুমি খাজা গরিব নওয়াজের দরবারে মন দিয়ে চাওনি, আজকে যখন তোমার প্রাণের উপর পড়লো তুমি মন দিয়ে চাইলে খাজার দয়া হলো তুমি চোখের দৃষ্টি পেয়ে গেলে। তো আল্লাহর ওলিদের দরবারে চাওয়ার যে পদ্ধতি সেটিও আমরা জানি না, হাকিকত এটাই যাদের এটি আত্মবিশ্বাস যে আল্লাহর ওলিদের দরবারে পাওয়া যায় তারা কিন্তু পায়, আর যাদের আকিদা যাদের বিশ্বাস নরবরে যদি থাকে তাহলে তারা কোনোদিন পাবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলিদের দরবারে নিঃসন্দেহে ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে আদর সহকারে যাওয়া উচিত। আজকে যদি মাযাল্লাহ আমি বেয়াদবি যদি করি তো আমার বেয়াদবি করার কারণে কি ওনার বিলায় চলে যাবে?
না,
উনি কি আল্লাহর ওলিদের লিস্ট থেকে ওনার নাম তালিকা কি নাম কেটে দেওয়া হবে? না, বরং আমার আকিদা আমার ইমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। একটি ঘটনা বলবো মনে পড়ে গেল, গোসে পাক রহমতুল্লাহ তাআলা যখন তিনি মাদ্রাসায় পড়তেন মাদ্রাসায় নিজামিয়ার মধ্যে, তো এই ঘটনা আলা হযরত রহমতুল্লাহ তাআলা নিজের কিতাবে লিখেছেন এবং এই ঘটনার বর্ণনাকারী হচ্ছে আব্দুল্লাহ, সে বলে আমিও পড়তাম এবং ইবনে সাকা এবং গোসে পাক এই তিনজনই একই শ্রেণীর মধ্যে ছিলেন। তো সে যুগে যিনি গস ছিলেন তার কারামত প্রসিদ্ধ ছিল যে তিনি মানুষের মাঝে তাৎক্ষণিক উপস্থিত হয়ে যান কারামত দেখিয়ে, আবার অদৃশ্য হয়ে যান। তো এটি যখন প্রসিদ্ধি তিনি লাভ করলেন তো এই তিনজনের উৎসাহ জাগলো যে ওনার সাথে কি দেখা করব। তো যখন ইনারা তার কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন তো পথের মধ্যে তিনজনের তিনটি নিয়ত ছিল। আব্দুল্লাহ বলল যে আমি সে গসের কাছে গিয়ে এমন প্রশ্ন করব যে তার প্রশ্নের উত্তর দিতে সময় লাগবে। ইবনে সাকা বলল যে আমি এমন প্রশ্ন করব তিনি উত্তর দিতে পারবে না। আমার গসে পাক বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা তিনি বলেন আমি কোনো প্রশ্ন করব না, সেই গস থেকে আমি দোয়া নিব। তিনজনে যখন তার বাসায় গেলেন জানতে পারলেন উনি নেই, তারা অপেক্ষা করতেছিলেন, হুট করে উনি তাদের মাঝে উপস্থিত হলেন কারামত দেখিয়ে। তো আব্দুল্লাহর দিকে তাকালেন রাজান্বিত চোখে জালালিয়াতের চোখে এবং বলে হে আব্দুল্লাহ তুমি এই ধারণা নিয়ে এসেছো যে আমাকে প্রশ্ন করবে উত্তর দিতে দেরি হবে, তোমার প্রশ্ন এই তোমার প্রশ্নের উত্তর এই, প্রশ্নও বলে দিলেন উত্তরও বলে দিলেন এবং তিনি তার ভবিষ্যৎবাণীও বলে দিলেন, আমি দেখতে পাচ্ছি যে দুনিয়া তোমার কানের লতি পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং তুমি দুনিয়ামুখী হয়ে গিয়েছো। এরপরে ইবনে সাকার দিকে যখন তাকালেন তিনি বললেন হে ইবনে সাকা তুমি এই ধ্যান ধারণা নিয়ে এসেছো যে তুমি প্রশ্ন করবে আমি উত্তর দিতে পারবো না, তোমার প্রশ্ন এই তোমার প্রশ্নের উত্তর এই এবং আমি দেখতে পাচ্ছি তুমি মুরতাদ হয়ে মারা যাচ্ছ। এরপরে আমার গসে পাকের দিকে যখন তাকালেন তখন মুচকি হাসি দিয়ে বললেন যে আব্দুল কাদের তুমি আমার থেকে দোয়া নিতে এসেছো, আমি দেখতে পাচ্ছি তুমি বাগদাদের জামে মসজিদে বসে এই ঘোষণা দিচ্ছে যে তোমার কদম প্রত্যেক অলিদের গর্দানের উপরে। এই ঘটনা বর্ণনাকারী আবদুল্লাহ বলেন, ওই গস প্রত্যেকের ব্যাপারে যা বললেন সেটাই সংগঠিত হলো, আমি দুনিয়ামুখী হলাম, ইবনে সাকা মহিলার প্রেমে আবদ্ধ হলো, শেষ পর্যন্ত সে তাকে বিবাহের প্রস্তাব দিল, সে তাকে নিজের ধর্ম মেনে নেবার জন্য বলল, সে কাফির মুরতাদ হয়ে সে মারা গেল। এবং গসে পাক রহমাতুল্লাহ তাআলা শেষ পর্যন্ত জামে মসজিদে বসে কি করলেন, এলান করলেন, সমস্ত অলি তার কদমকে বরণ করে নিল। তো আল্লাহর অলিদের আদব যারা করেছে তারা পেয়েছে, যারা করবে তারা পাবে, যারা বেয়াদবি করেছে সব কিছু হারিয়েছে, যারা করবে তারাও হারাবে। এই জন্য আমাদেরকে সচেতন হওয়া জরুরি, আমাদেরকে সাবধানতা অবলম্বন করা অতি জরুরি। আল্লাহর অলিদের ব্যাপারে, আল্লাহর প্রিয় বান্দাদের ব্যাপারে এমন কথা মুখ থেকে বের করা উচিত নয় যা আমার আখরাতকে ধ্বংস করে দিবে।
আসলে আসলে দর্শক, আমরা এখন মিনহাজ ভাইয়ের কাছে যাবো, একটি মানকাবাদ শামিল করবে।
Yeah.
মাশাআল্লাহ মাশাআল্লাহ, সারাদিন হুজুর আপনার কি হাজির হয়েছে আজমি শরীফে? মাশাআল্লাহ, কেমন অনুভূতি ছিল, কেমন ফিল করেছেন খাজা পিয়া রহমাতুল্লাহি তাআলার দরবারে গিয়ে?
এখানে যে সর্বপ্রথম তো শুকর আদায় করতে হয়, যে যে মানুষের শুকর আদায় করে না সে আল্লাহর শুকর আদায় করে না। আজকে এই ভারত উপমহাদেশে যদি ইসলাম যাদের মাধ্যমে পেয়েছে, খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জীব রহমতুল্লাহ তাআলার মাধ্যমে, তো উনি অন্যতম একজন। তো ওনার দরবার সর্বপ্রথম অনুভূতিটা এটা ছিল যে একা তো তোমার শুকর যে তোমার মাধ্যমে আজকে ইসলামের ছায়া তোলা আসার দামানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাতে এসেছে। পরবর্তী অনুভূতি এটাই ছিল যে আমরা জানি সবচেয়ে মশহুর কারামতের ঘটনা যেটা, যে আনা সাগরের না, যেটা এই যে জাদু নিক্ষেপ করেছিল, এবং খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জীব রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার জুতা মুবারক দিয়ে উনি আসমান এদিকে যখন কুণ্ডলী দিলেন, উপর থেকে মানে বিভিন্ন ধরনের ওনার জাদুর শক্তি দিয়ে গত লাস্টে জুতো মেরে মেরে ওনাকে নিচে আনা হলো। তখন ওই ঘটনাটা, ওই কারামতটা মনে পড়লো, এবং খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জীব রহমতুল্লাহ তাআলা আল দরবারে যে আবেগ বড় একটা যে অনুভূতি আসলো সেটা হচ্ছে ওই জাদুঘর এসেছিলেন দুশ্মনে নিয়ে। খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জীবকে নিজের যে তার যে জাদু আছে এগুলো দিয়ে পরাস্ত করার জন্য খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জীব রহমতুল্লাহ নিজের কদমের মধ্যে এনে ইসলামের দৌলত দিয়ে তাকে বেলায়েতের ক্ষমতা দিয়েছে। একজন দুশ্মনকে যদি একজন আল্লাহর বলি কাছে ডেকে তার দুশ্মনের স্বরূপ, আমরা আমাদের একে আমাদের সাথে দুশ্মন করবো তার আমি কী করে প্রতিশোধ নেব? কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ প্রতিশোধ নেন নাই, বরঞ্চ ইসলামের আলো তাকে দিলেন এবং বেলায়েতের ক্ষমতাও দিয়ে দিলেন। আল্লাহর বলিরা উলি এমনি হয় না, তারা প্রতিশোধ তো নেয় নাই, বরঞ্চ উল্টো এদেরকে নিয়ামত দিয়ে ধন্য করেছে। এবং পাশাপাশি এটাই অনুভূতি যে ওনারা নিজের মাতৃভূমি ছেড়েছেন ইসলামের জন্য, তখন ওখানে গিয়ে আমির আহলে সুন্নাতের শুকর আদায় করেছে যে ওই সফরের, যে আমরা তো ভাবি নাই যে সফর করতে হয় দিনের জন্য, যে মাদানী কাফেলার সুরতে যে আমাদেরকে আমির আহলে সুন্নাত দিয়েছেন এটা তো আল্লাহর বলিদেরই তরিকা। কোথেকে কোথায় 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 এসে আজকে যদি তারা সফর না করতো তাহলে আমরা সারা পৃথিবীতে ইসলামের যে আলো পেয়েছে এটা কখনো পেতাম। আমির আহলে সুন্নাত দামত বরকাতুন আলী আমাদেরকে ওই সফরটা দিয়েছেন, এবং ওই সফরের মধ্যে যেভাবে কারামত আল্লাহর ওলিদের ছিল, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের অনেক মাদানী কাফেলার মধ্যে অনেক কারামত সংঘটিত হয়, যেগুলো আমরা মাদানী বাহার নামে বলছি। আলহামদুলিল্লাহ এখানেও মাদানী কাফেলার মধ্যে অনেকের অনেক কিছু তকদির পরিবর্তন হচ্ছে, মাদানী কাফেলার মধ্যে দিনের পরিবর্তন, দিনের প্রচার প্রসার তো হচ্ছে, সাথে সাথে কেউ যদি তার নিজস্ব ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা নিয়ে যায়, তার আর্জ নিয়ে যায়, সেটাও সেখানে গিয়ে পূরণ হচ্ছে।
বেশক
তো এটা ওখানে গিয়ে বিশেষ অনুভূতি এটাই আমার হয়েছে।
মাশাআল্লাহ, আমার রিয়াজ হুজুরেরও হাজির হয়েছে আজমি শরীফে, কেমন ছিল সেই সফর?
দাওয়াত ইসলামের সেখানে তিন দিনের ইজতেমা ছিল আহমেদাবাদে, তো 98 এবং 99 দুইবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। তো তিন দিনের ইজতেমা শেষে পরে আমরা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার দরবারে উপস্থিত হলাম, যেহেতু আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করে দেওয়ার যে একটা ওনার কৌশল এবং হেকমতের সাথে যে আমির আহলে সুন্নাত আমাদেরকে এটিয়ে দিয়েছেন যে আল্লাহর ওলিদের দরবারে উপস্থিত হওয়া ফয়েজ বরকতও পাওয়া যায়। তো আজমের শরীফ গিয়েছি, আজও যদি আপনি আজমের শরীফের যদি দিকে তাকান তো বোঝা যায় যে খাজা গ্রেনবাজের একটা জীবন্ত কারামত, কিন্তু হাজার হাজার মানুষের জীবিকা কিন্তু তার মাজারকে কেন্দ্র করে। আজকে মাজারলা অনেকে মাজারের বিরোধিতা করে, বিভিন্ন ধরনের কথা বলে, এটার মধ্যে সন্দেহ নেই অনেক জায়গায় রয়েছে যেখানে মাজারকে কেন্দ্র করে অনেকে কি বিভ্রান্তি সৃষ্টি করে, ভণ্ডামি সৃষ্টি করে। দেখেন একটা বিষয় আছে, আমার নাকে যদি মাছি বসে আমি নাক কাটবো না, মাছিকে সরাবো। তো শরীয়ত বিরোধী কেউ যদি করে থাকে তাকে আমি বুঝাবো, এর মানে নয় যে আল্লাহ তাআলার ওলিদের দরবারে যেতে আমি নিষেধ করব। আল্লাহ তাআলার দয়াতে দাওয়াতে ইসলামী একটি বিভাগই করে দিয়েছে মাজারাতে আউলিয়া। আউলিয়া ইকরামের উরুস মোবারক কিভাবে পালন করতে হয়, শরীয়ত সম্মত তারা সেই উরুসের দিনে গিয়ে প্র্যাকটিক্যালভাবে মানুষদেরকে কি শেখায় এবং সেভাবে উরুস পালন করে থাকে। যখন আজমের শরীফ গেলাম সেখানে একটি মাজার ছিল, খাজাগরি নামাজে তো কারামত আছে, তো তারাগর পাহাড়ের মধ্যে একটি মাজার আছে, আজও যদি যান তাহলে দেখতে পারবেন। তো অনেক ভালো লাগলো, সেটি হচ্ছে সে আল্লাহর ওলিদের মাজারের পাশেই নিম গাছ। তো নিম গাছ, একটাই নিম গাছ, গাছ তো গাছ, নিম গাছ, আচ্ছা নিম গাছের পাতা কিন্তু তিতা হয়, কিন্তু সে গাছের পাতা দুই ধরনের। আল্লাহর ওলির যার মাজার শরীফ রয়েছে তার মাজারের উপর যত ডাল মাজারের উপর দিয়ে গিয়েছে সব পাতা মিষ্ট।
আচ্ছা,
আপনি ভেঙে খান, আমি নিজে খেয়ে, হ্যাঁ নিম পাতা। আচ্ছা, যে ডাল মাজারের বাইরে সেটি তিতা, গাছ একটাই, পাতার স্বাদ কিন্তু
দুই রকম,
দুই রকমের। তো ভালো লাগলো, আমরা ভেঙে সেটি খেয়েছি। তো আজও দেখবেন যে আল্লাহর ওলিদের সাথে যাদের সম্পর্ক তাদের আকীদা বিশুদ্ধ থাকে, যাদের সম্পর্ক নেই আকীদা বিশুদ্ধ থাকে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আমাদের অনুষ্ঠানের সময় শেষের দিকে, তো সর্বশেষ যে পয়েন্টটি আমি আনতে চাইবো সেটা হচ্ছে সবচেয়ে বড় কারামত, আমরা শুরুতেই বলেছি সুন্নতের উপর অটল থাকা। আজ তুজুর আমরা সুন্নত থেকেই দূরে, অনেকে সুন্নতকে পর্যন্ত অবহেলার সহিত নেয় যে সুন্নত এটা পালন না করলেও চলবে। এক্ষেত্রে আপনাদের দুইজনের অভিমত নিয়ে আমি অনুষ্ঠানটিকে শেষ করবো, যে সুন্নত সম্পর্কে আপনার কী অভিমত মানে যেন দর্শকদেরকে দিবেন।
নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা যার অন্তরে, নবীর ভালোবাসার নিদর্শন বলা হয়েছে সুন্নতকে ভালোবাসতে হবে, সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আজকে খাজাগরি নামাজকে আমরা কেন ভালোবাসতেছি, উনি কি অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় প্রতিষ্ঠানের মালিক? না, উনি নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করেছেন এবং মানুষকে সুন্নতের শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের শিক্ষা দিয়ে, রিসালাতের শিক্ষা দিয়ে তাদেরকে সুন্নতের দিকে নিয়ে আসছেন, অর্থাৎ দিনের অনেক বড় দায়ী তিনি। বিদায় আজকে আমরা তাকে ভালোবাসি এবং এটি আল্লাহর পক্ষ থেকে কিন্তু তার মহব্বত ভালোবাসা আমাদের হৃদয়ে। আজকেও যারা সুন্নতের দায়ী রয়েছেন, সুন্নতের প্রচার প্রসার কাজে যারা নিয়োজিত, বর্তমানে যদি নেই আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়াকে, আমরা কেন ওনাকে ভালোবাসি? উনি এমন কাজ করেছেন, এমন কাজ করছেন যার মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছেন। সর্বপ্রথম হচ্ছে যারা আল্লাহকে রাজি করে নেয়, আল্লাহ তাআলার সৃষ্টি তার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা তারা দেখায়। তো বিদায় সুন্নতের উপর আমল করা অত্যন্ত জরুরি রয়েছে এবং যারা সুন্নতকে প্রতিষ্ঠিত করেছেন, সুন্নতের প্রচার প্রসার করেছেন, তার ভালোবাসা অন্তরে রাখা অত্যন্ত জরুরি।
আসলে আপনার থেকে অভিমত নিব সুন্নতের উপর আমল, আর যেহেতু কোর্স মজলিসের আপনি জিম্মাদার, এক্ষেত্রে এর ভূমিকা কি বাংলাদেশের মধ্যে বা দাওয়াত ইসলামী কি করছে সুন্নত অনুসরণের ক্ষেত্রে এই কোর্স মজলিস?
আলহামদুলিল্লাহ, শুধু সুন্নত নয়, ফরায়েজ তো প্রথমে শেখানো হয়, এরপরে প্রতিটা জীবনের প্রতিটা ক্ষেত্রে সুন্নতকে বাস্তবায়নের জন্য আমাদের যে কোর্সগুলো হয়, কোর্সের মধ্যে আসলে ভিন্ন বিষয় হচ্ছে যে আমার রিয়াজ ভাই যে শুরুতে বলেছিলেন যে সাতজনকে অগ্নিপূজারীকে ওনার কানামতের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করার পর সোহবতে রাখা, সঙ্গ দেয়া, এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আল্লাহর ওলিদের এটা একটা তরিকা যে তারা দাওয়াত দিয়ে ছেড়ে দিতেন না। যেমন আমাদের মধ্যে ওয়াজ মাহফিল হয়, বয়ান হয়, আমরা বলেছি চলে গেছি, এটা একটা তরিকা ইজতেমায়ে কোশিশ যাকে বলা হয়। কিন্তু আল্লাহর ওলিদের এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে যারা সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম কবুল করেছেন তাদেরকে সোহবত দিয়েছেন, সঙ্গ রয়েছেন, এই সোহবতটা এটাও একটা সুন্নতে মোবারক। এই সোহবতের কারণে মনে করেন কোনো ওয়াজ মাহফিল হলো ঘন্টা দু ঘন্টার পর চলে গেল, যারা এতটুকুই সোহবত হলে হয়তো অনেক সময় ফজরের নামাজটা আদায় হয় না, অনেকটা এরকমও হয়ে যায়, কিন্তু আমরা সাত দিনের নামাজ কোর্স করি। কেন কেন সাত দিন তাদেরকে থাকার জন্য আমরা ব্যবস্থা করি, এরা তো ডেলি এক ঘন্টা করে করে চলে যেত, কিন্তু অনেকে বলে আমাদেরকে এরকম করা হোক, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা অনেক স্টুডেন্ট রয়েছে, অনেকে এরকম দাবি করে। এটা এটা সুন্নত হচ্ছে সোহবত, এটার দ্বারা প্রভাব পড়ে যে সাত দিন পর্যন্ত মা বাবা আছে একটা কোরবানি দিয়ে যখন আসবে, তখন তার সাত দিন পরে দেখা যায় সাত দিন আসার আগে তার অন্তরের মধ্যে অনেক বাধা বিপত্তি, কেন যাবো কি যাবো না, কিন্তু যখন সাত দিন চলে যায় বা তেষট্টি দিন চলে যায় বা একটা যেটা পিরিয়ড আছে এটা যখন চলে যায়, তখন তার মন চায় না এখান থেকে চলে যাবে, আমি কোথায় চলে যাচ্ছি। এটা এটাও একটা সুন্নতে মোবারকা যে সোহবত দেয়া। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে এটা একটা, আরেকটা হচ্ছে যে আমরা মিষ্টি মিষ্টি সুন্নতগুলোকে একটু প্রাধান্য দিই, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে এটাও দ্বীনের খিদমতের জন্য একটু কোরবানি দেয়া,
সফর করা,
এবং মুসলমানের দিল দিলের মধ্যে আঘাত না দেয়া। যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারাই যেতেন, কেউ বলতো না আমাকে কম ভালোবাসা, আমাকে কম তাওয়াজ্জু, এটা কেউ বলতো না, সবাই বলতো আমাকে তাওয়াজ্জু। এমনকি আমিরা আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলাইহির কাছে যারাই সোহবত পেয়েছেন, আমার রিয়াজ ভাই গিয়েছেন, আমার সৌভাগ্য হয়েছে, সবাই একে বাক্যে বলবে যে আমিরা আহলে সুন্নাত আমাকে অনেক মহব্বত দিয়েছে, আমাকে অনেক বলে। এটা আমিরা আহলে সুন্নাত, এটাও একটা সুন্নাত মোবারকা যে একজন মুসলমান ওনার থেকে সন্তুষ্ট হয়ে আসে। তো আমাদের উচিত এই সুন্নতের উপর কি শুধুমাত্র কিছু যেগুলি আমাদের যে দুপুরে খেয়ে একটু ঘুমানো, এটা তো আরামের সুন্নত, এটা পালন করলাম, এটা পালন করছি আরামের সুন্নত, এটাও করো সবাই। এবং আরেকটি সুন্নত এই রজব মাসের, এটা যে সবাই যদি আমাদেরকে পড়িয়ে দিতেন, যে একটা সুন্নত হচ্ছে যে রজব মাসের মধ্যে একটা দোয়া
আছে
যে আপনি পড়িয়ে দেন আমাদেরকে। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি সবাইকে অনুরোধ করি এই দোয়াটা আমরা সুন্নতের নিয়তে আমরা পড়ব, বিশেষ করে মসজিদের ইমাম সাহেবান যা রয়েছেন, এই বিভাগ আমার কাছে রয়েছে মসজিদ আইমাই মাসাজিদ, এবং আমির আহলে সুন্নতের পক্ষ থেকে হুকুম এসেছে মাদানী মুজাকারার মাধ্যমে যেন প্রত্যেক ইমাম সাহেবানগণ এই সুন্নতকে মুসল্লিদেরকে নিয়ে আদায় করানোর ব্যবস্থা করে। এটা একটা সুন্নতকে চিন্তা করা
দর্শক, আজকে আমরা যা কিছু শুনেছি আল্লাহ পাক এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি, আগামীকাল আবারও হাজির হব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
দরবার তব বড়ই আলিশান অমর খোঁজা, হইনি কখনো বঞ্চিত ভিখারি তোমার খোঁজা, অমর খোঁজা পিয়া, অমর খোঁজা পিয়া।